أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب
আজ আমরা আল্লাহ তাআলার অপার কৃপায় এখানে ঈদ উল আধা উদযাপনের জন্য একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। পাকিস্তান এবং ভারতে এটিকে কুরবানের ঈদ বা বড় ঈদও বলা হয়। যদিও এটি কুরবানের ঈদ হিসেবে পরিচিত, কিন্তু যদি চিন্তা করা হয় বা ভাবা হয় তাহলে ঈদ উল ফিতরও একটি কোরবানির ঈদ, যে ঈদ উদযাপনের পূর্বে মানুষ খোদার নির্দেশের অধীনে এবং তার সন্তুষ্টির সন্ধানে এক মাস বিশেষ সময়ের ভিতর বৈধ কাজ থেকে নিজেকে বিরত রাখে, নিজ প্রাণের নিজ প্রবৃত্তির যে অনেক অধিকার আছে সে অনেক অধিকার থেকে সেটিকে বঞ্চিত রাখে, কোরবানি করে ইবাদতের মানকে উন্নত করে সেই কোরবানির জন্য কোরবানির যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনের তৌফিকের জন্য দোয়া করে। রাতে উঠে এমন মানুষ খোদার এমন মানুষও খোদার দরবারে আহাজারি করে, কান্নাকাটি করে, যারা সাধারণ অবস্থায় হয়তো ফজরের জন্য যায় না। সেই মাসের শেষে, যেটি রমজান মাস, সেই রমজান মাসের শেষে কোরবানির সে এক মাসের সমাপ্তিতে ঈদ উদযাপনের নির্দেশ দিয়েছেন, যে ভালো কাপড় পরো, খাও, পান করো, এক জায়গায় সমবেত হও, দুই রাকাত নামাজ পড়ো, নামাজ আদায় করো, খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এটি হল ঈদ উল ফিতর। এমন মানুষ যারা নিজেদের বৈধ প্রাপ্য বৈধ অধিকারের কোরবানি দিয়ে থাকে ক্ষুধা পিপাসা এবং অন্যান্য যে আবেগ এবং কামনা বাসনা আছে তা কোরবানি করে 10 থেকে 18 ঘন্টা ক্ষুধা এবং পিপাসার কষ্ট করে, আর রাতে বেলা বিশেষ সচেতনতার সাথে ইবাদত করে, রাতকে জীবিত করে। এই কোরবানির ফলে মোমেনদের জীবনে এমন বিপ্লব সাধিত হয় যা তাদেরকে খোদার নিকটতর করে, আর একটা নতুন যুগ এবং একটি নতুন জগতে তারা প্রবেশ করে। নফসের কোরবানির অভ্যাস হয়ে যায় এদের। এটি ঠিক যে অনেক মানুষ এমনও হয়ে থাকেন যারা নিজেদের সংশোধনের জন্য তত সচেতনতার সাথে কোরবানি করে না। যেটা মোমেন যদি সচেতনতার সাথে মোমেন করে থাকেন, তা সত্ত্বেও তারা সেভাবেই ঈদ উদযাপন করে যেভাবে যেন তারাই সত্যিকারের কোরবানি করেছে এক মাস। যাই হোক, তাদের এই ঈদ আচার অনুষ্ঠান বা হৈহুল্লা ছাড়া আর কোনো কিছু নয়। সত্যিকার ঈদ তাদের ঈদ যারা কোরবানি এবং ত্যাগের দর্শনকে বুঝে এক মাস ব্যক্তিগত ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে অতিবাহিত হয়ে কোরবানি করে। তো আমি কথা বলছিলাম যে আমরা আজকে যে ঈদ উদযাপন করছি এটি কোরবানির ঈদ। কথা প্রসঙ্গে ঈদ উল ফিতরের কথা এসে গেছে, কিন্তু ঈদ উল ফিতর কোরবানি ব্যক্তিগত কোরবানি ব্যক্তিগত ত্যাগ, কিন্তু ঈদ উল আধিয়া এটি জামাতি এবং জাতিগত এবং সামগ্রিক কোরবানি। যে সপ্তাহ এই ঈদের পিছনে মূল প্রেরণা বা যে কয়েক ব্যক্তি এই ঈদের পিছনে মূল প্রাণ এবং প্রেরণা, তাদের উদ্দেশ্য ছিল একটি জাতিগত এবং আন্তর্জাতিক বিপ্লব আনয়ন করা। যেভাবে সত্যিকার ঈদ উল ফিতর তাদেরই ঈদ উল ফিতর যারা আধ্যাত্মিকতার উন্নতির জন্য ব্যক্তিগত ত্যাগ স্বীকার করে থাকে, যদিও এরও চূড়ান্ত ফলাফল জামাতের আধ্যাত্মিক উন্নতির আকারে প্রকাশ পায়। একইভাবে সত্যিকার কোরবানির ঈদ ঈদও তাদেরই, তারাই কোরবানি ঈদ করে যারা এই এই সেই প্রেরণা সেই চেতনা সেই স্পিরিটকে বুঝে যা হজরত ইব্রাহিম এবং ইসমাইল আর হজরত হাজরা আলাইহিমুসসালাম নিজেদের কোরবানি এবং ত্যাগের মাধ্যমে রেখে গেছেন। যেই স্পিরিট যেই প্রেরণা এর এই তিনজনের কোরবানির পেছনে ছিল সেটিকে তারা বোঝার চেষ্টা করে। যদি এমনটি হয় তাহলে যদি এটি আমরা বুঝি তাহলে সত্যিকারের ঈদ উদযাপন হবে, নতুবা গরু ছাগল ভেড়া দুম্বা জবাই করে এমন কোরবানি যারা করে তারা তো নিজেদের সম্পদশালী হওয়ার ঢোল পিটায় এই এমন কোরবানির মাধ্যমে। মানুষের ঘরে মাংস পাঠানো বা কোরবানি করা, কোরবানির পশু জবাই করা, মানুষকে আমন্ত্রণ জানানো, এটি কিন্তু শুধুই কোরবানির উদ্দেশ্য নয়। গরু ছাগল ভেড়া বা ওট কোরবানির ফলে কি উদ্দেশ্য লাভ হচ্ছে, কি উদ্দেশ্য সাধিত হচ্ছে, শুধু কিছু পশু জবাই হচ্ছে, এমন কোরবানির ফলে কি ইসলামের সেবা হয়, ইসলামের এমন কোরবানির পশু জবাই করা ইসলামের উন্নতির ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে, যা মাংস খাওয়া বা মাংস বিতরণ করা ছাড়া সম্ভব নয়। আর কেউ যদি কথা বলে যে কোরবানির একটি উদ্দেশ্য হল গরিবদের মাংস খাওয়ানো, তো বছরে একদিন দরিদ্র শ্রেণীকে মাংস খাইয়ে বাকি সংবছর বা সারা বছর তার ক্ষুধার ব্যাপারে ভ্রক্ষেপহীন হয়ে যাওয়া, এটি কোথাকার পণ্য, এটি কোথাকার স্বভাব। অনেক দেশ এমন আছে পৃথিবীর যেখানে মাংস নেয়ার জন্য বা খাওয়ার কেউ থাকে না, বা এত বেশি কোরবানির পশু জবাই করা হয় যে সেই মাংস কোথায় সামলাবে তাই মানুষ খুঁজে পায় না। হজের যে মাংস, হজের সময় যে কোরবানির প্রাণী জবাই করা হয় তার মাংস সামলানো সম্ভব হয় না, যদিও বিভিন্ন দরিদ্র দেশে মাংস পাঠানোর ব্যবস্থা আছে, কিন্তু তা সত্ত্বেও কয়জন গরিব বা ক্ষুধার্ত মানুষের ক্ষুধায় এতে মিটে। আমি আফ্রিকায় ছিলাম, দুবেলা রুটির মুখাপেক্ষী দেখেছি আমি তাদেরকে। পাকিস্তানে অগণিত গরিব মানুষ আছে, লক্ষ লক্ষ মানুষ অনাহারে রাত্রি যাপন করে। তো এই যে মাংস যা বাজ্যত দেখা যায় তা পৃথিবীর ক্ষুধা মেটাতে ব্যর্থ। হ্যাঁ, ঈদের সময় যারা কোরবানির পশুর ব্যবসা করে তাদের ব্যবসা হয় খুব ভালো, মানুষ তারা যে টাকা চায়, কোন প্রাণীর ক্রেতারা যা চায় তত টাকাই তাদের হাতে ধরিয়ে দেয়, এবং এভাবে সম্পদশালী হওয়ার ঢোল পিটায় তারা। ঈদের দিন কোরবানির পশু যে আমরা বাহ্যিকভাবে জবাই করি, সেই কোরবানি আমাদের ভিতরে চেতনা সৃষ্টি করা উচিত। যে বিপ্লব আনয়নের উদ্দেশ্যে এই পশু জবাইয়ের আলাদা আলাদা নির্দেশ দিয়েছেন, বাজার স্মরণে কোরবানির পশু জবাই করা হয়। সেই উদ্দেশ্য কিন্তু শুধু ইসমাইলকে জবাই হওয়া থেকে রক্ষা নয়, বরং এর পিছনে এক বৈপ্লবিক প্রেরণা বা চেতনা কাজ করছিল। হযরত ইসমাইল জবাই হওয়া থেকে মৃত্যু থেকে রক্ষা পেয়েছেন, তার আনন্দে আমরা কোরবানির পশু জবাই করছি বা ভেড়া বা ছাগল বা অন্যান্য পশু জবাই করছি বা ভালো খাবার খাচ্ছি, ভালো কাপড় পরছি, পরার চেষ্টা করছি, এটি কিন্তু এই কোরবানির কারণ বা উদ্দেশ্য নয়, বরং খোদার নির্দেশ অনুসারে মানুষের অধিকার প্রদানের দিকেও আমাদের দৃষ্টি যাওয়া আবশ্যক বা দৃষ্টি নিবদ্ধ হওয়া আবশ্যক। ইসলামী শিক্ষার প্রতিটি শিক্ষার পিছনে অনেক উদ্দেশ্য থাকে, যেখানে বলা হয়েছে যে কোরবানি করো, সেখানে রসুল্লাহ কথা বলেছেন যে মাংস তিন ভাগ করো, একটি অংশ এক ভাগ গরিবদের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য। আর এই নির্দেশ প্রদানের উদ্দেশ্য হল শুধু একথা স্মরণ করানো যে শুধু তোমার নিজেরই নয়, বরং আত্মীয় স্বজনেরও অধিকার আছে এর উপর, আর গরিবদের অধিকার আছে, সেই অধিকার প্রদান তোমাদের জন্য আবশ্যক। এই অধিকার কিন্তু সাধারণ অবস্থায়ও বছরের অন্যান্য সময়ও প্রদান করতে হবে, সুখ দুঃখ সকল অবস্থায় এই অধিকার প্রদান করতে হবে। এক সম্পদশালী মানুষ সাধারণ অবস্থায় অনেক সময় মনেই রাখে না, তার মনেই থাকে না যে গরিবের অধিকার প্রদান করতে হবে। অবশ্য সুখের বা আনন্দের দিনে সে তা প্রদান করে থাকে, কিন্তু অধিকার প্রদানের দিকে এদের সাধারণত দৃষ্টি থাকে না। তো বলা হয়েছে তোমাদের এই যে কোরবানি, এই ত্যাগ, সেই কোরবানি এবং সেই ত্যাগের স্মরণে করছো যা তোমাদের পিতা নবীদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম করেছেন। এই কোরবানি তখনই সত্যিকার কোরবানি বিবেচিত হবে যদি মানুষের প্রাপ্য দাও আর সমাজের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর অধিকার তাদেরকে প্রদান করা, এর জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে কোরআনে কারিমে। আল্লাহ তাআলা গরিবদের ক্ষুধার ব্যাপারে সচেতন হওয়ার কয়েক জায়গায় বরং স্থায়ী নির্দেশ দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাওয়ামিল মিসকিন, অর্থাৎ যারা খোদা থেকে দূরে, খোদা থেকে বিতাড়িত, তারা গরিব এবং মিসকিনদের খাওয়ানোর ব্যাপারে অন্যদের অনুপ্রাণিত করে না আর নিজেরাও খাওয়ায় না। অতএব গরিবের ক্ষুধা মিটানোর নির্দেশ স্থায়ী নির্দেশ, বছরের মাথায় শুধু কোরবানির ঈদের সময় মাংস খাওয়ালে এই দায়িত্ব পালন হবে না। আমি যেভাবে পূর্বেই বলেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাংসের একটি ভাগ গরিবদের দেওয়ার নির্দেশ দিয়েছেন, এটাই জন্য যে তোমাদের আনন্দ, তোমাদের খুশি যেন গরিবদের অধিকার প্রদানের ব্যাপারে তোমাদের উদাসীন করতে না পারে, উদাসীন করে না তোলে। তাই কোরবানির তিন ভাগের এক ভাগ হল গরিবের বা দরিদ্র শ্রেণীর। ধনী শ্রেণী জাকাত দিয়ে থাকে একটি বিশেষ অনুপাতে, এটি এর পরিমাণ খুব অল্প বা সামান্য, একটা বিশেষ হারে সেই জাকাত হয়ে থাকে। একইভাবে সাদকা খায়রাত, এটি প্রত্যেক ব্যক্তির বা আমাদের নিজেদের উপর ছাড়া হয়েছে, যতটা স্বাচ্ছন্দ্য দিতে পারো দাও, কিন্তু কোরবানির প্রাণী বা ঈদের কোরবানি সম্পর্কে বলা হয়েছে যে এতে গরিবের প্রাপ্য ততটাই যতটা তোমাদের অধিকার। তাই ক্ষুধা মেটানো প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, ভাইয়ের অভাব দূর করা, অভাব মোচন করা, এটি প্রত্যেক মুসলমানের দায়িত্ব। এটি স্মরণ করানো হয়েছে যে ধনী ব্যক্তি বা ধনী মানুষ প্রত্যেক এমন ব্যক্তি যার কোরবানির সুযোগ আছে বা তৌফিক রয়েছে, এক সাধারণ মানুষও কোরবানি করে থাকে যার জন্য যাকাত আবশ্যক নয়। তো নির্দেশ হল যে তোমার তুলনায় যে তুলনামূলক দৃষ্টিকোণ থেকে অসচ্ছল তার ক্ষুধার প্রতি সচেতন হও, যেন এভাবে মানুষের অধিকার প্রদানের মাধ্যমে প্রদান এটা জামাতের উন্নতির কারণ হয়, জামাতের ব্যাকুলতা এবং উৎকণ্ঠা চিন্তা দূর হয়। অতএব এই কোরবানি এবং এই কোরবানির প্রেরণা রোহামা ও বাইনাহম অর্থাৎ পরস্পরের প্রতি সহমর্মী হওয়ার এই যে চেতনা সেটিকে সমুন্নত রাখার কারণ হয়। যে দরিদ্র বা গরিবকে আপনি মাংস দেবেন তার অবস্থা আপনার সামনে স্পষ্ট হবে, তার অধিকার প্রদানের প্রতি সচেতনতা সৃষ্টি হবে। দরিদ্র দেশে পাক ভারত বা আফ্রিকার বিভিন্ন দেশের অধিকাংশ মানুষ এমন যে তাদেরকে যখন মাংস পাঠানো হয় তারপরে বোঝা যায় না যে এরা কিভাবে দেনাতিপাত করছিল, কিন্তু যখন যোগাযোগ প্রতিষ্ঠিত হয় তখন বোঝা যায় যে ঘর ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা অনাহার যাপন করছিল বা বেশ কয়েক সপ্তাহ তারা মাংসের চেহারাই দেখেনি। মাংস যাওয়ার পর তাদের ঘরে রান্নাবান্না শুরু হয়। তো এই তোফা বা এই উপহার দিলে অনেক সময় অভিজ্ঞতা যা হয় তখন সেই ঘরের অবস্থা দর্শনীয় হয়ে থাকে, দেখার মতো হয়ে থাকে, অদ্ভুত অবস্থা। আজকে যখন পৃথিবীতে আর্থিক সংকট এবং দ্রব্যমূল্য গগনচুম্বী, যখন চাকরি বা কাজ পাওয়া যায় না, তখন বাচ্চাদের খাবারের ব্যবস্থা করা এক দরিদ্র মানুষের জন্য অনেকটা অসম্ভব হয়ে গেছে। যে কারণে পত্রপত্রিকায় খবর আসে যে অনেকেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাই এই কোরবানির একটি শিক্ষা এটি হওয়া উচিত যে গরিবদের অধিকার প্রদানের প্রতি মনোযোগ দিতে হবে, যেন ক্ষুধা মিটে। শুধু এক বেলার মাংসের ব্যবস্থা করা নয়, অর্থাৎ গরিবকে সামান্য মাংস পাঠিয়ে দিলাম এটি যথেষ্ট হবে এই কথা মনে করা উচিত নয়, বরং স্থায়ীভাবে সামান কিছুটা যদি ত্যাগ স্বীকার করতে হয় করো এবং মানুষের বান্দার অধিকার প্রদানের প্রতি স্থায়ী মনোযোগ নিবদ্ধ করো, খোদাভীতিকে সামনে রাখো, কেননা এটি খোদার নৈকট্যের কারণ হবে। নতুবা এই মাংস বা রক্তের তো খোদার কোন প্রয়োজন নেই, জামাতি ব্যবস্থাপনার অধীনে আল্লাহ তাআলার ফজলে স্থায়ী সদকা খায়রাত এবং সাহায্যের বিভিন্ন খাত রয়েছে। আমি প্রেক্ষাপটে এদিকে মনোযোগ আকর্ষণ করতে চাই যে সারা পৃথিবীর সচ্ছল আহমদি সংগতিশীল যারা আছেন তাদের এদিকে মনোযোগ দেওয়া উচিত আর এ ব্যাপারে সচেতন হওয়া উচিত। নতুবা আমি যেভাবে বলেছি যে খোলাতালার মাংস এবং রক্তের কোনো প্রয়োজন নেই, খোদার এতে কোনো লাভ হয় না, আর এই রক্ত বা মাংস কোন বিপ্লব আনতে পারে না। সত্যিকার অর্থে যদি আল্লাহ এবং মানুষের অধিকার প্রদান যদি না করা হয় এর ফলে কোন বিপ্লব আসে না। স্বয়ং খোদা তালা এই সম্পর্কে কোরআনে কারিমে বলেন যে লাইয়ান আল্লাহ লাহুমহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। স্মরণ রেখো যে এই সমস্ত কোরবানির পশুর মাংস এবং রক্ত খোদার কাছে আদৌ পৌঁছে না আর পৌঁছা সম্ভব নয়, কিন্তু তোমাদের অন্তরের তাকওয়া খোদা তালার কাছে পৌঁছাতে হবে। এই প্রেরণাই আমাদের কোরবানির পিছনে কাজ করা উচিত। মানুষের অধিকার প্রদান সম্পর্কে একটা ক্ষুধা মেটানোর একটা দিক আমি বর্ণনা করেছি, আর অনেক অধিকার আছে জামাতে, এর জন্য বিভিন্ন খাত আছে, আল্লাহ তালার ফজলে সাহায্য করা হয় মানুষের, আর জামাতের বন্ধুদের এদিকে মনোযোগও দেওয়া উচিত। মানুষের অধিকারের বিভিন্ন দিক আছে, এই অধিকার যদি প্রদান করা হয় তাহলেই জামাতেই জীবনের একটা চিত্র সামনে আসে, তাহলে বোঝা যায় যে আমরা পরস্পরের জন্য সব সমবেদনা সহমর্মিতা রাখি, পরস্পরের অধিকার আমরা প্রদান করি। মানুষের একটি অধিকারের কথা আমি বলেছি। এছাড়া কোরবানির সবচেয়ে বড় উদ্দেশ্য হল সেই বিপ্লব আনয়ন যা পৃথিবীর অবস্থাকে পাল্টে দেবে, পৃথিবীর অবস্থা পরিবর্তন করবে। নতুবা হযরত ইব্রাহিম ইসমাইলকে কোরবানির জন্য প্রস্তুত করেছেন, আল্লাহ বলেন না এর জায়গায় ভেড়া জবাই করো। তো সেই প্রথম কোরবানির ফলে কোন বিপ্লব আসা সম্ভব ছিল না, আর এক ভেড়া জবাই করেও বিপ্লব আনয়ন সম্ভব নয়। ভেড়া কোরবানি বা ভেড়া জবাই এটি একটি সেই কোরবানির জন্য একটি স্মরণিকা স্বরূপ, যেন মোমেন কোরবানির যে বাতে এই যে কোরবানি সেই কোরবানির উদ্দেশ্যকে যেন না ভুলে। হযরত মুসলিম ইসলাম এক জায়গায় বলেন, হৃদয়ের পবিত্রতাই হল সত্যিকারের কোরবানি বা ত্যাগ স্বীকার, রক্ত বা মাংস সত্যিকারের কোরবানি নয়। যেখানে আমরা সাধারণ পশুকে পশু কোরবানি যেভাবে মানুষ গরু ছাগল জবাই করে, সাধারণ মানুষ সেখানে নিজেদের হৃদয়কে জবাই করে, কিন্তু খোদা তাআলা এই কোরবানি ও বন্ধ করেনি। যেন এটি বোঝা যায় যে এই কোরবানিরও মানুষের সাথে সম্পর্ক রয়েছে। আরেক জায়গায় তিনি বলেন যে খোদা তাআলা ইসলামী শরীয়তে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষার জন্য নমুনা বা আদর্শ প্রতিষ্ঠিত করেছেন, যেন মানুষ বুঝতে পারে যে সে নিজের সকল শক্তি এবং সত্তা সহ যেন খোদার পথে নিবেদিত হয়। অতএব বাহ্যিক কোরবানিকে এই অবস্থার জন্য এক্সাম্পল বা নমুনা হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হল এই কোরবানি। এই হল হযরত মুসলিম ইসলামের উক্তি। এই কোরবানির এই প্রেরণাই আমাদের নিজেদের ভিতর সৃষ্টি করতে হবে, শুধু ব্যক্তিগতভাবেই নয়, বরং ঘরের প্রত্যেক ব্যক্তির ভিতর এই চেতনা এবং এই বোধ বুদ্ধি সৃষ্টি করতে হবে। আর জামাতি পর্যায়ে প্রত্যেক ব্যক্তির ভিতর এই কোরবানির একটি চেতনা এবং একটা স্পিরিট প্রেরণা সৃষ্টি হওয়া চাই, তাহলেই আমরা যে কোরবানি করি একটা দিককে চিহ্নিত করে সেদিকে যদি আমরা অগ্রসর হই, তাহলেই এই সমস্ত কোরবানি বিপ্লব আনয়নের কারণ হবে। খোদার পথে কোরবান হওয়ার অর্থ হল তার নির্দেশাবলী তার শিক্ষা মেনে চলা, নিজের সকল শক্তি সামর্থ্য এবং যোগ্যতাকে খোদার সন্তুষ্টি অর্জনের কাজে নিয়োজিত করতে হবে। হযরত ইব্রাহিম স্বপ্ন দেখেছেন যে ছেলেকে জবাই করছেন, তিনি অবশ্য ততদিন অপেক্ষা করেছেন যতদিন ছেলে স্বয়ং স্বতঃস্ফূর্তভাবে সেই কোরবানি নিজে করার জন্য প্রস্তুত না হয়েছেন। সে যুগে যদি হযরত ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিতেন ইব্রাহিম, যখন ইসমাইল সাবালক ছিলেন না, তখন যদি ছুরি চালাতেন, সেই সময় এটি কোরবানি হয়ে গেলেও তেমন বড় কিছু ছিল না, বড় কিছু বিবেচিত হতো না, কারণ সেই যুগে মানুষ জবাইয়ের রীতি ছিল। অন্যান্য পিতারা যেভাবে তাদের ছেলেদের জবাই করত, হযরত ইব্রাহিমের ছেলের জবাইও সেই ধরনের একটি কোরবানি গণ্য হতো, কেউ হয়তো জানতই না, বুঝতেও পারত না। বরং এখন আজও কোন কোন ধর্মে মানুষ জবাইয়ের মানুষকে কোরবানি করার রীতি রয়েছে, শুধু খোদা বা মূর্তির জন্য মানুষ জবাই করা হয় না, বরং কোন কোন ধর্মে মহিলারা স্বামীর জন্য জবাই হয়। হিন্দুদের একটা সামাজিক কুপ্রথা রয়েছে, আজও স্বামী মারা গেলে স্ত্রীকে সতীদাহ করা হয়, সেখানে আইনকে বিধানগুলি দেখিয়ে এমন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই সমস্ত কোরবানি যা সেই যুগে করা হতো বা আজও যে মানুষ জবাই করা হয় বা যে কোরবানি করা হয় আফ্রিকা বা পৃথিবীর বিভিন্ন ধর্মে, মানুষ জবাই করার যে রীতি রয়েছে, এই সকল কোরবানি কি কোন বিপ্লবের কারণ হতে পারে, বা এই কোরবানির স্মরণে যে আনন্দ উল্লাস করা হয় এটি কি কোন বিপ্লব আনতে পারে? মোটেই নয়, বরং এমন কোরবানির ফলে তো ব্যাকুলতা সৃষ্টি হয়, সেই কারণে আইন পাস করা হয়েছে, আইন করা হয় যে কোরবানি যেন না করা হয়। কিন্তু হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম যেইতে এক স্বীকার করেছেন যে কোরবানি করেছেন, তা এক মোমেনের ভিতর একটি প্রেরণা সৃষ্টি করে যে ছেলে পিতার স্বপ্ন শুনে বলেন যে ইয়াবাতে ফালমা তুমার কত সুন্দর এবং কত আকর্ষণীয় উত্তর, খোদার পবিত্র সত্তার উপর কামেল এবং পরিপূর্ণ ঈমান, তার পবিত্র সত্তার সম্পর্কে জ্ঞান এবং বুৎপত্তি যে ছেলে রাখতেন সেই ছেলের উত্তর যে হ্যাঁ আমার পিতা, খোদা আপনাকে যা বলেন তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত লোকদের অন্তর্ভুক্ত পাবেন। তো এই ছিল কোরবানি। এই কোরবানির জন্যই ছেলে এবং পিতা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই ব্যবহারিক পদক্ষেপ ছিল, এটি তাদের প্র্যাকটিক্যাল পদক্ষেপ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আবুল আম্বিয়া বা নবীদের পিতা, যিনি আবুল আম্বিয়া হিসাবে যিনি পরিচিত, তিনি ছেলেকে জিজ্ঞেস করেন বা ছেলের বড় হওয়ার অপেক্ষায় যে সময় তার কেটেছে সেই অপেক্ষা কিন্তু কোন দ্বিধাদ্বন্দ্ব ছিল না তার, বরং তার ইচ্ছা ছিল যেই কাজ আমি স্বয়ং খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে চাই ছেলেও যেন স্বেচ্ছায় সেই কাজে ভূমিকা রাখে। তিনি জানতেন যে ছেলের উত্তর অবশ্যই ইতিবাচক হবে, হাঁসুচক উত্তর দেবেন তিনি। তিনি এটি স্পষ্ট করতে চেয়েছেন যে ছেলেরও খোদা তালার সত্তা সম্পর্কে জ্ঞান ছিল, বোধপত্তি ছিল, চেতনা ছিল। তিনি সেই পুণ্যে চাইতেন যে ছেলেও যেন সেই পুণ্যের পুরোপুরি অংশীদার হয় যা পিতার জন্য লাভ হওয়া সম্ভব ছিল কোরবানির ফলে, কিন্তু খোদার ইচ্ছা ছিল ভিন্ন। এই ঘটনার মাধ্যমে বা যে স্বপ্ন আল্লাহ তাআলা দেখিয়েছেন সেই স্বপ্ন এবং কোরবানির উদ্দেশ্যবিহীন ভাবে অনর্থক যে মানুষ জবাইয়ের যে রীতি ছিল সেই রীতিকে আল্লাহ তাআলা নির্মূল করতে চেয়েছেন। পিতা যখন ছেলেকে সাহিত্য করলেন, আল্লাহ পিতা এবং সন্তান উভয়ের উপর স্নেহের দৃষ্টিপাত করেন এবং বলেন যে বিরত হও কাৎসার ডাক্তার রইয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্ন পুরা করেছ, তোমার স্বপ্ন আক্ষরিকভাবে তুমি পুরা করেছ। আজ থেকে কোন মানব প্রাণ, কোন মানুষকে নিরর্থক পশুর মতো জবাই করা হবে না, বরং কোরবানির এই যে রীতি, এই রীতিকে আমরা একটা নতুন এবং একটা সুন্দর রূপ দিচ্ছি। এই কোরবানিকে বাহ্যিক অর্থে পুরা করার জন্য এই মেন্ডা বা এই ভেড়া জবাই করো, আর নিজেদের কোরবানিকে অর্থবহ কোরবানি করো, যার সূচনা সত্যিকার অর্থে হে ইব্রাহিম তুমি অনেক পূর্বেই এর সূচনা করে রেখেছ যখন হযরত হাজেরা আলাইহিসসালামকে ছেলে সহ তৃণলতাহীন মরু প্রান্তরে ছেড়ে এসেছে যেন খোদা তালার পবিত্র নাম মরুভূমিতে ছড়িয়ে যায়, যেন পৃথিবী এই সাক্ষ্য দেয় যে শুধু পিতাই নয় বা শুধু সন্তানই নয়, বরং মাও সেই কোরবানি এবং ত্যাগের অংশীদার, তিনিও সেই ত্যাগ স্বীকার করেছেন, যেন পৃথিবী নিদর্শন দেখে যে আল্লাহ তালা মরুকেও জনমানবপূর্ণ শহরে রূপান্তরিত করতে পারেন, যেন পৃথিবী দেখে যে এই স্থান যা আজকে তৃণলতাহীন আর যে স্থানে কেউ বসবাস করতে চায় না, একসময় সৃষ্টির প্রত্যাবর্তন স্থল হবে, যেন পৃথিবী নিদর্শন দেখে যে এই ত্যাগী পরিবার থেকে ত্যাগী পরিবারের ওরসে আল্লাহ তাআলা সেই ব্যক্তি সৃষ্টি করবেন যে পৃথিবীকে কোরবানি এবং অর্থবহ কোরবানির রীতি শিখাবেন, যিনি কোরবানির এমন দৃষ্টান্ত স্থাপন করবেন যা পৃথিবী ইতিপূর্বেও কখনো দেখেনি এবং এরপরও দেখবে না, যিনি কামেল আদর্শ, যিনি কামেল নমুনা, যার উঠা বসা যার জীবন মৃত্যু শুধু খোদার সন্তুষ্টির উদ্দেশ্যেই ছিল। আর্থিক কোরবানির দৃষ্টান্ত রয়েছে, জীবন কোরবানির দৃষ্টান্ত রয়েছে, সম্মান কোরবানির দৃষ্টান্ত রয়েছে, আর্থিক কোরবানির দৃষ্টান্ত তার দেখুন ঘরে যাই আসে বা আসত আল্লাহ সৃষ্টির জন্য, ক্ষুধা নিবারণের জন্য দরিদ্র শ্রেণীর তাৎক্ষণিকভাবে বিতরণ করতেন। আর ধর্মীয় প্রয়োজনে তার যে খরচ বা ব্যয় তার তো কোনো সীমা ছিল না। সাদকা খেরাত মোহাম্মদ সাল্লাহ ইসলামের কোন সীমা রাখত না। মানুষের মন জয়ের ক্ষেত্রে তার কোন তুলনা নেই। অগণিত ছাগল ভেড়ায় পরিপূর্ণ উপত্যকা কাউকে উপহার হিসাবে দিয়ে দিচ্ছেন, এমন ব্যক্তিকে যে তখনও মুসলমানও হয়নি। এটি এজন্য করেছেন যেন মানুষ পৃথিবী যেন ইসলামের যে উদ্দেশ্য সেটিকে বুঝতে পারে, সেই লক্ষ্যকে বুঝে, যা সেই উদ্দেশ্যকে যেন বুঝতে পারে যা ইসলাম ও মুহাম্মদ রাসূলুল্লাহর আগমনের উদ্দেশ্য। জীবন খোদার পথে উৎসর্গ করার প্রশ্ন আসে তো ইসলামের বিরুদ্ধে যত যুদ্ধ হয়েছে সেই সকল যুদ্ধে তিনি যুদ্ধের ময়দানে সেই স্থানে থাকতেন যে স্থান সবচেয়ে ভয়াবহ হতো। সাহাবারা বলেন যে আমাদের ভিতর সবচেয়ে বীর এবং নির্ভীক এবং প্রাণের নজরানা পেশকার এবং প্রাণের ব্যাপারে ভ্রুক্ষেপহীন সেই বিবেচিত হতো যে হযরত যে যুদ্ধের ময়দানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে কাছে থাকত। এতে কোনো সন্দেহ নেই যে হযরত আল্লাহ তাআলা নিজ প্রতিশ্রুতি অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সকল বিপদ থেকে রক্ষা করেছেন, কিন্তু নিজ ব্যবহারিক দৃষ্টান্তের মাধ্যমে সাহাবাদেরকে শিখিয়েছেন যে জীবন যদি উৎসর্গ করতে হয় তাহলে এটি রীতি আর এটি উদ্দেশ্য। ইসলামের হেফাজত এবং প্রতিরক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করো, নিজেদের জীবনকে এক মহান উদ্দেশ্যে উৎসর্গ করো, কেননা এর ফলেই স্থায়ী জীবন লাভ হবে বা চিরস্থায়ী জীবন লাভ হওয়া সম্ভব। খোদা তালার নামকে সমুন্নত রাখার জন্য নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করো। এরপর সময়ের কুরবানি, তার জীবনের প্রতিটি মুহূর্ত এমনকি ঘুমেরও প্রতিটি মুহূর্ত খোদার স্মরণে তিনি কাটিয়েছেন। মানুষের অধিকার প্রদানের জন্য সময় দিয়েছেন, কোন একটা মুহূর্ত নেই যা তিনি উদ্দেশ্যবিহীন ভাবে নষ্ট করেছেন। সম্মানকে নিন আল ইজ্জতুল্লাহ জমিয়ার যে বিষয় তার সুমহান দৃষ্টান্ত স্থাপন করে আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের আবেগকে সেইভাবে পদতলে পৃষ্ঠ করেছেন যেন কোনো আবেগ বা জোশ তার ছিলই না। পৃথিবী আবেগের কুরবানির সেই মহান মিনার বা দৃষ্টান্ত দেখেছে সুলাহুদাইবিয়ার সময়, যখন স্বপ্নকে আক্ষরিক রূপ দেওয়ার জন্য তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীদের সাথে মক্কার কাছে আসেন হুদাইবিয়ায়। সেখানে আসা সত্ত্বেও দেখেছেন যে আজ নিজের আবেগ নয় বরং খোদার সন্তুষ্টি অর্জন করতে হবে। আর বাহ্যত তিনি এমন শর্তে চুক্তি করেন যাতে প্রকাশ পাচ্ছিল যে রসুল্লাহ দুর্বলতা প্রকাশ পাচ্ছিল। হযরত ওমরের মতো দৃঢ় ইমানের অধিকারী ব্যক্তিও জোশের বশবর্তী হযরত রসুল্লাহকে জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল, আপনি কি আল্লাহর সত্য রসুল নন? সাহাবারা দুঃখের কারণে সাহাবাদের বাকশক্তি হারিয়ে যায়। সেদিন সাহাবারা জীবন উৎসর্গ করার জন্য প্রস্তুত ছিলেন, প্রাণের নজরানা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, যেভাবে রাসূলুল্লাহ বয়াতে রিজওয়ান তখন নিয়েছিলেন, কিন্তু নিজেদের সম্মান এবং আবেগকে তারা জলাঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কামেল মানব, কামেল রসুল, সম্মান এবং মাহাত্ম্যের চূড়া আরো মিনার যিনি ছিলেন, যার উঠা বসা প্রতিটি মুহূর্ত ছিল খোদার সন্তুষ্টির কাজে নিয়োজিত এবং যার জন্য তিনি সকল কোরবানের জন্য প্রস্তুত ছিলেন। তিনি জানতেন যে নিশ্চয় আমি খোদার সবচেয়ে প্রিয় এবং সত্য রসুল, কিন্তু এই চুক্তি যা বাহ্যত লাঞ্ছনাজনক মনে হচ্ছে, লাঞ্ছনার কারণ মনে হচ্ছে খোদার ইচ্ছার অধীনে ফাতে মুবিন বা মহান বিজয়ের ধ্বনি প্রতিধ্বনিত করছে। এরপর তিনি তার কোরবানের পশুর গলায় ছুরি চালান যা আবেগের এই কোরবানির বাহ্যিক বহির প্রকাশ ছিল, সে তার মহান দৃষ্টান্ত তিনি স্থাপন করেন। রসুল্লাহর এই জবাইয়ে সাহাবারা প্রকম্পিত হন, যারা ইতিপূর্বে কোরবানির পশু জবাইয়ের জন্য প্রস্তুত ছিলেন না। সাহাবারা তার আনুগত্যে রসুল্লাহর কোরবানির পানি জবাইয়ের পর এই অর্থবহ কোরবানির বা উদ্দেশ্যকে তারা বুঝে নিজেদের আবেগের কোরবানি তারা করেন। হজরত ইব্রাহিম, হজরত হাজরা, হজরত ইসমাইল কোরবানি এবং ত্যাগ সত্যিকার অর্থে সেই কোরবানি বা সেই ত্যাগই মানবের জন্ম দিয়েছে, যিনি কামেল মানব আখ্যায়িত হয়েছেন। আর সকল প্রকারের কোরবানি এবং ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবী যতদিন প্রতিষ্ঠিত থাকবে আগত সকল যুগের জন্য মহান আদর্শ এবং উসওয়ায়ে হাসানা পিছনে রেখে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতএব আজকের এই ঈদ আমাদের এই মানে অধিষ্ঠিত করার জন্য, সেই আদর্শের পথে আদর্শের পানে পরিচালিত করার জন্য, সে কথাকে স্মরণ করানোর জন্য, আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার প্রদানের মহান দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদের নিজের অঙ্গীকার স্মরণ করানোর উদ্দেশ্য যে আমি আমার প্রাণ সম্পদ এবং সম্মান সবকিছু উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত থাকব। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সকল প্রকারের কোরবানির সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন যেন সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়। সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষ্ঠাবান প্রেমিক এবং নিষ্ঠাবান দাসের জামাতভুক্ত হওয়ার আমাদের দাবি রয়েছে। তাই উঠুন আজকেই অঙ্গীকার করুন যে ইসলামের মাহাত্ম্যকে পৃথিবীতে প্রতিষ্ঠার জন্য, আহাজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য, খোদা তালার একত্ববাদের পতাকাকে পৃথিবীতে উড্ডীন রাখার জন্য, সকল সেই কোরবানির জন্য প্রস্তুত থাকবেন যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা মুহাম্মদী মসীহকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই অর্থবহ কোরবানি এবং ত্যাগের জন্য আজ প্রত্যেক আহমদী একটা নতুন সংকল্পের সাথে যেন নিজেকে পেশ করে, যেন এ খোদার রাজত্ব পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় এবং রসুল করিম সাল্লামের পতাকা যেন পৃথিবীতে উড্ডীন থাকে। আল্লাহ তাআলার ফজলে জামাতে আহমদিয়া নিজ ইতিহাসের গত 120 বছরে নিজেদের অর্থবহতে এবং যে কোরবানি আছে, সেই কোরবানি জীবনের কোরবানিও ছিল, অর্থের কোরবানি ছিল, সময় এর কোরবানিও ছিল, সম্মান এবং আবেগের কোরবানিকে কখনো দুর্বল হতে দেয়নি, কোরবানির প্রেরণাকে কখনো দুর্বল হতে দেয়নি। আজও অঙ্গীকার করুন যে এই কোরবানির যে প্রেরণা, এই যে স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গকে কখনো আমরা নিজ হৃদয়েও কখনো নিভতে দেব না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতরও সেই প্রেরণা দুর্বল হবে না। খোদার সন্তুষ্টি যেন সদা আমাদের উদ্দেশ্য হয়, আর তার সামনে ঝুঁকে তার কাছে সাহায্য হচ্ছে আমরা আমাদের প্রভু এবং অনুসরণীয় নেতা, অনুসরণযোগ্য নেতার আদর্শকে আমরা সদা আমাদের দৃষ্টিগোচর রাখব। সম্প্রতি এখান থেকে আমি কাদিয়ানের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু ভারত সফরেই ছিলাম। যখন দক্ষিণ ভারতের সফরে ছিলাম, খোদার ফজলে এই সফর 2 সপ্তাহের এই সফর বড় সফল হয়েছে, কিন্তু কাদিয়ান পৌঁছার পূর্বেই এমন অবস্থা সৃষ্টি হয় যে দিল্লি থেকে ফিরে আসতে হয়েছে। অনেক কঠিন এক সিদ্ধান্ত আমাকে করতে হয়েছে, কিন্তু জামাতের স্বার্থে আর খোদার এদিকে খোদার সন্তুষ্টি জেনে এই সিদ্ধান্ত আমাকে করতে হয়েছে। এরপর অনেকে আমাকে লিখেছে, প্রত্যেক আহমদী নিজ অভিরুচি বা নিজের ইচ্ছা পছন্দ অনুসারে অর্থ করে অনেকেই অনেকের দৃষ্টি এদিকে গিয়েছে যে এই ঘটনা সুলা হুদাইবিয়ার সাথে সামঞ্জস্য রাখে, এটি কথা আমি বলি না, আর আমার পদমর্যাদাও এটি নয়, আর আমরা এটিও বলবো না যে এই ঘটনা সেইভাবেই তেমনই একটা সামঞ্জস্য, সেই ঘটনার সাথে সামঞ্জস্য রাখে। প্রত্যেক ব্যক্তির নিজ নিজ ইচ্ছা বা রুচি বা অভিরুচি বা পছন্দ অনুসারে একটা দৃষ্টান্ত তালাশ করে এবং অর্থ করে কোনো কথার দোয়া করুন, আল্লাহ তাআলা এর ফলাফল যেন সফলতার আকারে প্রকাশ করেন। সামঞ্জস্য দেখানোর যতটুকু সম্পর্ক আছে, একটা ঘটনাকে অন্য ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ যখন বলেন, মানুষ আশা করে যে ফলাফল তেমনই প্রকাশ পাবে বা সেই সময়ের ভিতরই ফলাফল প্রকাশ পাওয়া উচিত। এরপর দুর্বল ইমানের যারা অধিকারী তারা হোঁচটও খেতে পারে, ফলাফল তো আল্লাহ তাআলা অবশ্যই প্রকাশ করবেন, এতে কোনো সন্দেহ নেই, আর উত্তম ফলাফল প্রকাশ করবেন, কেননা হযরত মসীহ মওউদের সাথে আল্লাহর প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু তিনি ভালো জানেন যে ফলাফল কখন প্রকাশ পাবে, অতএব যদি কোনো সামঞ্জস্য থেকে থাকে ফলাফলের সামঞ্জস্যের জন্য দোয়া করা উচিত। কিন্তু যাই হোক, একটি কথা আবশ্যক যে যে আবেগের কোরবানি কাদিয়ানের আহমদী এবং পাকিস্তানের সে সকল আহমদেরা কোরবানি করেছে, যারা ভিজাও পেয়েছে, আমার সাথে সাক্ষাতের বড় একাগ্রতা এবং আগ্রহ যাদের ছিল, এটি অবশ্যই প্রশংসনীয়। কিন্তু একই সাথে আমি এটিও বলবো যে হুদায়ের বিয়ার ঘটনার পর যে আমি বলেছি যে সমস্ত সাহাবারা যেই আদর্শ দেখিয়েছেন, নমুনা দেখিয়েছেন, তাকে আমরা একভাবে অবশ্যই অনুসরণ করতে পারি। এই আবেগের এই যে কোরবানি, অনেকের দৃষ্টিতে সম্মানের যে কোরবানি, ফলে সাহাবাদের যে দোয়ার দিকে যে দৃষ্টি নিবদ্ধ হয়েছে সেই অবস্থা নিজেদের ভেতর সৃষ্টি করুন। নিজেদের আহাজারি, নিজেদের কান্না, নিজেদের বিগলিত হৃদয়ের কান্না এমন জোরালো ভাবে, এমন ব্যাকুলতার সাথে খোদার দরবারে পেশ করুন যে খোদা তালা যেন খোদা আমাদের তুচ্ছ কোরবানি এবং আমাদের বিনয়াবনতা দোয়াকে গ্রহণ করে প্রত্যেক বিরোধী শত্রুর যে দুষ্কৃতি সেটি যেন তার মাথায় গিয়ে পড়ে, তার উপর বর্তায়। আমাদের জন্য আল্লাহ তালা এমন ব্যবস্থা করুন যে পথের সমস্ত প্রতিবন্ধকতা এবং বিরোধীদের সকল হীন প্রচেষ্টা, ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র যেন ধুলাবালির মতো উড়ে যায়। আমাদের জলসা হোক, রাবোয়া জলসায় ভারতে, পাকিস্তানে, আর খোদার ফজলের বৃষ্টি যেন পূর্বের তুলনায় অধিক হারে অধিক মাত্রায় বর্ষিত হয়। হে আমাদের খোদা, আমরা বড় দুর্বল গুণাগার, আমাদের উপর সদা তোমার করুণার দৃষ্টি রেখো, আমাদের তুচ্ছ ত্যাগ এবং কোরবানি যে তুমি গ্রহণ করো, আর সদা তোমার কৃপা বারি বর্ষণ করো আমাদের উপর। এরপর ঈদকে সামনে রেখে কাদিয়ানের আহমদে যারা অপেক্ষা করছিল আমার, তাদের আজ ঈদ পূর্ব পরিকল্পনা অনুসারে আমার সেখানে করার কথা ছিল, তাদের সবাইকে আমি ঈদ মুবারক বা ঈদের শুভেচ্ছা আর ভালোবাসাপূর্ণ সালাম পৌঁছাচ্ছি। তাদের অনেকের চিঠি আসছে, ইনশাআল্লাহ সত্তর খোদা তালা কৃপা বর্ষণ করবেন, আমাদের সেই আনন্দ আবার ফিরে আসবে। এবং পাকিস্তানের আহমদি তাদেরকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের বেদনাকে আমি জানি এবং বুঝি এবং চিনি, যেই যুগের মধ্য দিয়ে আপনারা অতিবাহিত হচ্ছেন সেই যুগ আমিও অতিবাহিত করছি। আজকে আরো বড় এক বেদনার ভিতর দিয়ে আমি অতিবাহিত হচ্ছে সময় কাটাচ্ছি। পাকিস্তানের আহমদি তারা যারা সকল ত্যাগ এবং কোরবানির ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন, অনবরত অব্যাহত ভাবে তারা কোরবানি করছেন, যেভাবে কাদিয়ানের দরবেশগণ দীর্ঘ যুগ ত্যাগ স্বীকার করেছেন, কোরবানি করেছেন, কোরবানির সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, আজও তাদের কোরবানির সেই ধারা অব্যাহত আছে। এই ত্যাগ এবং কোরবানির গৃহীত হওয়ার বা গ্রহণযোগ্যতার একটাই রীতি, তাহলে খোদা দরবারে ঝুঁকুন, খোদা তালা সবাইকে তৌফিক দিন। আপনারা যারা আমার সামনে আছেন, বসে আছেন, আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, সারা বিশ্বের আহমদীদেরকে ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসাপূর্ণ সালাম। যারা শান্তিতে বসবাসের সুযোগ পাচ্ছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে নিরাপদ রাখুন, শান্তিতেই রাখুন। আপনারা এমন অবস্থায় নিজেদের কোরবানিকে এবং ত্যাগকে বিশ্লেষণ করুন, নিজেদের ইবাদতের মানকে উন্নত করার চেষ্টা করুন, যেন আমরা আমাদের নিজ জীবনে ফাতে মুবিন বা মহান বিজয়ের দৃশ্য এবং দৃষ্টান্ত দেখি। এখন দোয়া হবে ওয়াকফিনে জিন্দেগি জামাতের কর্মী সেবক, ওয়াকফিনে ন আর্থিক কোরবানি যারা করেন বা যে কোনোভাবে যারা ত্যাগ স্বীকার করছেন, কোরবানি করছেন, সকলকে পুরো জামাতকে দোয়ায় স্মরণ রাখুন। আল্লাহ তাআলা সবাইকে নিজ আল্লাহ তাআলা সকলকে নিজ ফজল এবং কৃপা বাড়ির ভেতর রাখুন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله